জীবনবাণীর সকল শ্রোতাবন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আশা রাখি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করছেন। জীবনপথে চলতে গেলে মানুষ দুটি পথের সম্মুখীন হয়, প্রশস্ত ও সংকীর্ণ পথ। প্রশস্ত পথে রয়েছে আনন্দ ও উল্লাস, সংকীর্ণ পথে রয়েছে কষ্ট, সমস্যা, যন্ত্রণা। প্রশস্ত পথে জীবনের শেষে নিয়ে যায় অনন্ত মৃত্যু যন্ত্রণা, কিন্তু সংকীর্ণ পথে শেষে পাওয়া যায় অনন্ত জীবন ও অনন্ত আনন্দ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি সিদ্ধান্ত নিন কোন পথ আপনার জীবনের জন্য সঠিক। আপনি কি সিদ্ধান্ত গ্রহণে অপারগ? তাহলে জীবনবাণীর আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন ও আলোর পথে এগিয়ে যান। প্রিয় শ্রোতা বন্ধু, বর্তমানে জগৎ সংকটের মুখোমুখি। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট, জগতের শেষ সময় উপস্থিত, এবং ঈশ্বর শেষকালে ও স্বর্গের বিষয় যা বর্ণনা করেছেন, যা আমরা প্রকাশিত বাক্যের গভীর তাৎপর্যপূর্ণ বিষয়ের মাধ্যমে জানতে পারি, যা সকল ব্যক্তির জানা একান্ত প্রয়োজন। খ্রিস্টের সুসমাচারের প্রকৃত তাৎপর্য এবং যা ঘটে গেছে, যা ঘটছে ও ঘটবে, সেই সকল বিষয়ের আলোচনা শুনুন প্রকাশিত বাক্য থেকে।
তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোজ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা বিশ্বাস করি ঈশ্বরের মহানুগ্রহে আপনি এবং আপনার পরিবারস্থ সকলেই ভালো আছেন। আমি আপনাদের কাছে বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্য থেকে আলোচনা করছি। আজকের সেই প্রকাশিত বাক্যের শেষের অধ্যায় ২২ অধ্যায় ১৫ পদ থেকে আলোচনা করব। এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে অথবা প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে আপনি আরও জানতে চান, নিশ্চয়ই করে আমাদেরকে লিখে জানাবেন। আমাদের ঠিকানা এই অনুষ্ঠান শেষেই আপনি জানতে পারবেন। আমি আপনাদের কাছে স্বর্গের তিনটে স্তর সম্পর্কে এর আগে আলোচনা করেছি। নতুন পৃথিবীতে পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তিগণের গমনাগমন জাতিগণের বলা হয়, কিন্তু নতুন জেরুসালামের ক্ষেত্রে বলা হয় এক পবিত্র জাতি। প্রভু যীশু জাতিগণের মধ্যে পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দিয়ে প্রভুর আদেশকে শিক্ষা দিয়ে শিষ্যদের তৈরি করার জন্য প্রেরিতদের বলেছিলেন। এইভাবে সমস্ত জাতির মধ্য হতে একটি পবিত্র জাতি এবং প্রেরিতদের শিক্ষা দ্বারা গঠিত হয়েছিল। তাদেরকে বলা হয় প্রেরিত ও ভাওবাদীগণের ভিত্তিমূলের উপরে গেঁথে তোলা পবিত্রগণের সহপ্রজা এবং ঈশ্বরের বাটির লোক। ইব্রীয়দেরকে লেখক বলেছেন যে তারা জীবন্ত ঈশ্বরের নগরী হতে এসেছেন, তা হল স্বর্গীয় জেরুসালেম, যা সিদ্ধ মানুষের আত্মা ও প্রথমজাতদের মণ্ডলী। প্রথমজাত হল তারাই যারা খ্রিস্টের পূর্ণতায় পৌঁছে তার আগমনে রূপান্তরিত দেহে তার সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্যে এই পার্থিব দেহের পূর্ণ মুক্তির প্রত্যাশায় দত্তক পুত্র তার আত্মায় নিজেদের মধ্যে এই পৃথিবীতে অবিরত এক আত্মস্বর সহ দিন যাপন করে চলেছে। তারা মেষশাবকের বধূ হতে প্রস্তুত হয়ে চলেছে পৃথিবীতে, আর তাদের নাম লিখিত রয়েছে মেষশাবকের জীবন পুস্তকে। এই সম্পর্কে ২১ অধ্যায় প্রকাশিত বাক্যে ২৭ পদে আমরা লক্ষ্য করেছি। আপনি কোথায় আপনার নামকে লিপিবদ্ধ হতে দিচ্ছেন? আপনার সামনে জীবন পুস্তক ও মেষশাবকের জীবন পুস্তক, দুটি পুস্তক রয়েছে। আপনি কি শুধুমাত্র পরিত্রাণ প্রাপ্তিতে সন্তুষ্ট আছেন? কিন্তু এক উচ্চ আহ্বান প্রভু যীশু আমাদের জন্য রেখেছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রেরিত পৌল তার করিন্থীয়দের প্রতি প্রথম পত্রে ৩ অধ্যায় ১৬ পদে বলেছেন, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? আবার ইব্রীয়দের পত্রে লেখক ৮ অধ্যায় ১-২ পদে লিখেছেন খ্রিস্ট সম্পর্কে, তিনি সেই মহান যাজক যিনি স্বর্গে মহিমা সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হয়েছেন, তিনি পবিত্র স্থানের এবং যে তাম্বু মনুষ্য কর্তৃক নয় কিন্তু প্রভু কর্তৃক স্থাপিত হয়েছে, সেই প্রকৃত তাম্বুর সেবক। পুনরায় আমরা দেখি প্রকাশিত বাক্যের ৩ অধ্যায় ১২ পদে, যে জয়প্রাপ্ত সে ঈশ্বরের মন্দিরে অর্থাৎ সেই নগর নতুন জেরুসালেমের মন্দিরে স্তম্ভস্বরূপ হবে। অথচ প্রেরিত যোহন বলেছেন ২১ অধ্যায় ২২ পদে যে তিনি সেই নগরে কোনো মন্দির দেখতে পেলেন না। এর অর্থ হল যে তিনি দৃশ্যতই কোনো মন্দির সেখানে দেখতে পাননি, কিন্তু সেই স্থানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর এবং জয়প্রাপ্ত বধুমণ্ডলীর সমন্বয়ে গঠিত এক অহস্ত নির্মিত অদৃশ্য মন্দির নিশ্চয়ই রয়েছে, নতুবা সেখানে জয়প্রাপ্তগণ স্তম্ভস্বরূপ হবেন কিভাবে? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনার আহ্বানকে সুদৃঢ় করে উচ্চ আহ্বানের যোগ্য হয়ে চলে সেই অহস্ত নির্মিত মন্দিরের স্তম্ভে পরিণত হন। এই ইহজীবনে তাঁরই যোগ্য হয়ে চলে আসুন, আমরা প্রভুর প্রীতির পাত্র হই। নতুন জেরুসালামের নাগরিক রূপে এই বিশেষ যোগ্যতার বিষয় তাই প্রকাশিত বাক্য ২১ অধ্যায় ২২ অধ্যায় আমরা ২৭ পদে পাঠ করে এলেও বিশদভাবে এখানে আলোচনা করা গেল, কারণ এ হল বিশ্বাসীর আহ্বান, তার ধ্যান, তার প্রত্যাশা। এই জগতের দিনগুলোতে তাই জীবনযাপন তার কাছে লঘুতর ক্লেশ বলে বিবেচিত হয়। ১০ দিনের ক্লেশ বই কিছু নয়। বিশ্বাসী প্রকৃতপক্ষে নগণ্য নয়, সে সেই শ্রেষ্ঠ নগরের নাগরিক। এ পৃথিবী শুধুমাত্র তার প্রবাসস্থল। আমরা আনন্দিত উল্লাসিত হই, আমাদের পূর্ণ মুক্তি অতীব সন্নিকট। ধীরে ধীরে আমরা অনন্তকালীন প্রকাশের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। আমরা ২২ অধ্যায় আলোচনা করছি আজকের। আসুন তার আগে আমরা প্রার্থনায় যাই। পরম প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় সুযোগ দিয়েছ। তোমায় ধন্যবাদ দিই এই দিন পর্যন্ত তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ এবং তোমার বাক্য শোনবার জন্য অনুগ্রহ দিয়েছ। প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো যেন আমরা সকলে মিলে তোমার বাক্যের আলো নিকটবর্তী হতে পারি এবং তোমার বাক্যের আলোয় চলতে পারি এবং তোমার বাক্যের বাধ্য হয়ে জীবনযাপন করতে পারি। আমাদের সঙ্গে থাকো। যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় অর্থাৎ শেষের অধ্যায় 15 পদ পাঠ করতে চাই। বাইরে রইয়াছে কুকুরগণ, মায়াবীগণ, বেশ্যাগামীরা, নরঘাতকেরা ও প্রতিমা পূজকেরা এবং যে কেউ মিথ্যা কথা ভালোবাসে ও রচনা করে। আমরা গত অনুষ্ঠানে দেখেছিলাম যে ঈশ্বরের সিংহাসন তা পবিত্রতার, প্রেমের এবং মহিমার সিংহাসন। স্বর্গের উচ্চতম শ্রেষ্ঠ স্থলে তা বিরাজিত বা অধিষ্ঠিত। একে মেষশাবকের সিংহাসনে বলা হয়, কেননা খ্রিস্ট যীশু অর্থাৎ সেই মেষশাবক ঈশ্বরের সম্পূর্ণ ইচ্ছা পূর্ণ করেছেন আর এইভাবে সমস্ত কিছুর উপরে জয়প্রাপ্ত হয়েছেন। স্বর্গের সর্বোচ্চ স্তরে পিতার সিংহাসনে উপবিষ্ট হওয়ার যোগ্য হিসাবে তিনি মহিমান্বিত, গৌরবান্বিত। পুরাতন নিয়মে বর্ণিত সমাগম তাম্বু স্বর্গীয় স্থানের এক দৃষ্টান্ত। অতি পবিত্র স্থানটি স্বর্গীয় স্থানের নতুন জেরুসালেম, সিয়ন পবিত্র স্থানটি নতুন আকাশ এবং প্রাঙ্গণ, নতুন পৃথিবীর দৃষ্টান্ত বা ছায়া। এই নতুন জেরুসালেমে রয়েছে অতি পবিত্র স্থানের ন্যায় ঈশ্বরের পূর্ণ মহিমা। শুধুমাত্র জয়প্রাপ্ত বধুমণ্ডলীর সঙ্গে খ্রিস্টের আবাস। গীতসঙ্গীতে তার আশীর গীতে এক পদে প্রকাশিত সেই করুপ দয়া আসীন ঈশ্বর কৃপা সিংহাসনের কথা, যা প্রকৃতরূপে গীতসংহিতা 50 অধ্যায় 2 আমরা দেখি যে ছায়া, যেখানে লেখা আছে সিয়ন হইতে পরম সৌন্দর্যের স্থান হইতে ঈশ্বর দেদীপ্যমান হইয়াছেন। এ তো নতুন জেরুসালামেরই কথা। এখানে খ্রিস্ট আছেন কোণের প্রধান প্রস্তর স্বরূপে ঈশ্বরের উৎসর্গীকৃত সেবক দলের সঙ্গে। এই উৎসর্গীকৃত সেবকদের যখন দর্শন করলেন, যাদের ললাটে পিতার এবং মেষশাবকের নাম লিখিত রয়েছে, প্রকাশিত বাক্য তার 14 অধ্যায় 1 পদে সে বিষয় লক্ষ্য করুন। আমরা দেখি গত অনুষ্ঠানে আমরা দেখেছিলাম সেই নগরীর চক বা পথ, জীবন বৃক্ষ এবং জীবন জলের নদী। কিন্তু নতুন জেরুসালেম নগরীর মধ্যে খ্রিস্টের বধুর ভবিষ্যৎ নিহিত আছে, তাই সেই বধুরূপী মণ্ডলীর অনন্তকালীন অবস্থার কিয়দংশ আমি আলোচনা করলাম। এটি এক বিশেষ বিষয় যা বিশেষভাবে লক্ষণীয়। যাই হোক, সেই নগরস্থ ওই তিনটে বিষয় অর্থাৎ তার চক, জীবন বৃক্ষ এবং জীবন জলের নদী আরও এক লক্ষণীয় ও ধ্যানের বিষয় যা 1-5 পদের মধ্যে পাই। এই তিনটি এগিয়ে আসছে একটা উৎস হতে, তা হল ঈশ্বরের সিংহাসন, যার জন্য সেই একটি উৎসস্থল খ্রিস্ট বলছেন, যার কথা, আমি পথ সত্য জীবন। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদ লক্ষ্য করুন, খ্রিস্টে থাকি তখন তার পথ ধরে চলি, তার সত্যে চলি এবং তার জীবনের আদর্শে চলি। আমরা পবিত্র শাস্ত্রে পড়ি যে খ্রিস্ট তিরস্কারিণীর মধ্যে দিয়ে আমাদের জন্য এক নতুন ও জীবন্ত পথ খুলে দিয়েছেন। তাই তো বলা হয় তিনি তার মাংস অর্থাৎ দেহকে ঈশ্বরের সমগ্র ইচ্ছা পূর্ণ করার জন্য উৎসর্গ করে দিলেন। ইব্রীয় পত্রে লেখক 10 অধ্যায় 5-7 পদে এবং 20 পদে বলেছেন, এই কারণ খ্রিস্ট জগতে প্রবেশ করিবার সময় বলেন, তুমি যজ্ঞ ও নৈবেদ্য ইচ্ছা কর নাই, কিন্তু আমার জন্য দেহ রচনা করিয়াছ, হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই। তখন আমি কহিলাম, দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয়ে লিখিত আছে, হে ঈশ্বর যেন তোমার ইচ্ছা পালন করি। আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করতে সাহসপ্রাপ্ত হইয়াছি। আবার যোহন লিখিত সুসমাচারের 6 অধ্যায় 38 পদে তাঁর স্বীকারোক্তি দেখি, কেননা আমার ইচ্ছা সাধন করিবার জন্য আমি স্বর্গ হইতে নামিয়ে আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাঁহারই ইচ্ছা সাধন করিবার জন্য। আর এইভাবেই তিনি তার ক্রুশীয় মৃত্যু পর্যন্ত পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছার আজ্ঞাবহ রইলেন। এ হল পবিত্রতার পথ, এর ঈশ্বরের ইচ্ছা পালনের পথ। যারা এই পথ ধরে চলে তারাই তো উপযুক্ত পথে পরিণত হয়, অর্থাৎ অপরের কাছে অনুসরণযোগ্য হয়ে ওঠে, খ্রিস্টের পদক্ষেপে চলার দৃষ্টান্ত বা নিদর্শন স্বরূপ হয়ে অপরাপর মানুষের চলবার পথরূপে প্রস্তুত হয়। বাইবেলের নতুন নিয়মে প্রথম পিততা 2 অধ্যায় 21 পদে পড়ি, লেখা আছে, কারণ তোমরা ইহারই নিমিত্ত আহত হইয়াছ, কেননা খ্রিস্ট তোমাদের নিমিত্ত দুঃখভোগ করিলেন। এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। সাধু পৌল স্বীকার করেছেন প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 1 পদে, যে সাধুগণের দ্বারা সমর্পিত শিক্ষামালাকে দৃঢ়রূপে ধারণ করা প্রশংসা। যারা এই পবিত্রতার পথে গমনাগমন করে, ঈশ্বর তাদের কাছে সেই সত্যকে প্রকাশ করেন যা খ্রিস্ট সেই বাক্য। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, এ প্রসঙ্গে সেই গূঢ় বাক্যটি পড়ি যা ইফিসীয় তার চারের অধ্যায় একুশ পদে পাই। তাহারই বাক্য তো শুনিয়াছ এবং যিশুতে যে সত্য আছে তদনুসারে তাহাতেই শিক্ষিত হইয়াছ। আবার যোহন লিখিত সুষমাচারের সতেরো অধ্যায় সতেরো পদে পড়ি, তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্যস্বরূপ। ঈশ্বরের সেই পবিত্র বাক্য ধ্যান করে, সেই বাক্য মান্য বা পালন করে, সেই সত্যকে পালন করে চলে আমরা সত্যে পরিণত হই এবং জীবন বৃক্ষে যথাসময়ে ফল দিই। যে বিষয় পাই গীতসংগীতা একের অধ্যায় দুই এবং তিন পদে, এবং হিতোপদেশ পনেরো অধ্যায় চার পদে লেখা আছে স্বাস্থ্যজনক জিহ্বা জীবন বৃক্ষ। ঈশ্বরের পবিত্র বাক্যকে যখন আমরা ধ্যান করি তখন তিনি আমাদের কান খুলে দেন। তিনি শিক্ষাগ্রাহীদের জিহ্বা ও শিক্ষাগ্রাহীদের কর্ণ দেন। ক্লান্ত মানুষদের কিভাবে বাক্য দ্বারা সুস্থির করা যায় সেই বিষয়ে জাগ্রত করেন। এ সমস্ত বাক্য হবে খ্রিস্টের বাক্যের সমান, যিনি বলেছেন যোহন লিখিত সুষমাচারের ছয়ের অধ্যায় তেষট্টি পদ, আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়। আমি তোমাদেরকে যে সকল কথা বলিয়াছি তাহা আত্মা ও জীবন। এরপর দেখি খ্রিস্ট যিনি জীবন জলের নদী, তিনি জীবনের উৎস। যোহন লিখিত সুষমাচারের দশের অধ্যায় দশ পদে দেখি খ্রিস্ট বলেছেন চোরাই সে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তারা জীবন পায়, উপচয় পায়। সত্যকে ধ্যান করার সময় এবং ঈশ্বরের নীতিকলাপে আনন্দিত হয়ে থাকলে এই সত্য পালনের ইচ্ছা দেখা যায়। যখন ঈশ্বরের সেই সত্য মান্য করে চলি তখন জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সমান হই যা যথাসময়ে ফল দেয়। এই জলস্রোত বা নদীটি খ্রিস্ট যীশুতে স্থিত জীবনের প্রাচুর্যের বিষয় বলে যা আমরা ঈশ্বরের অনুগ্রহে লাভ করি। প্রভু যীশু বলেছেন যোহন লিখিত সুষমাচারের সাতের অধ্যায় আটত্রিশ পদে, যে আমাদের বিশ্বাস করে শাস্ত্রে যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বাহিবে। অতএব যখন আমরা খ্রিস্টে থাকি, অবস্থান করি, তখন আমরা জীবন জলের নদীতে পরিণত হই। এই জীবন জলের নদী, এই পথ বা চক এবং জীবন বৃক্ষ, এই তিনটি বিষয় এক বচনে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ একটি নদী, একটি পথ বা চক এবং একটি বৃক্ষ। জীবন জলের নদী প্রবাহিত হয়ে চলেছে চকের মধ্যস্থানের মধ্য দিয়ে, জীবন বৃক্ষ সেই জীবন জলের নদীর দুই পাশে রয়েছে। এই দর্শনপ্রাপ্ত বিষয়গুলো প্রাকৃতিক দৃশ্য হিসাবে কিন্তু নেই, অতএব আত্মিকভাবে রয়েছে। এর আক্ষরিক অর্থ নেই, অর্থাৎ এর আক্ষরিক প্রকাশ নেই, সমস্তই আত্মিক। ঈশ্বরের সিংহাসন হতে তিনটির উৎপত্তি। ঈশ্বরের সিংহাসন স্বর্গের স্বর্গে বা স্বর্গের উচ্চস্থলে স্থাপিত, আর খ্রিস্ট যীশু সেখানেই সমস্ত কিছু পূর্ণ করে তোলার জন্য সেই সর্বোচ্চ স্থানে উত্থিত হয়েছেন। ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের চারের অধ্যায় দশ পদে লক্ষ্য করুন, লেখা আছে যিনি নামিয়াছিলেন তিনি সকল স্বর্গের ঊর্ধ্বে উঠিয়াছেন যেন সকলে পূর্ণ করেন। তিনি মণ্ডলীর অর্থাৎ তার দেহের মস্তক, তার পূর্ণতা যা তিনি সাধন করেছেন। এ হতে আমরা বুঝতে পারি যে নতুন জেরুসালেমে খ্রিস্ট ব্যতী রেখে কিছুই নয়, মণ্ডলী তার সঙ্গে থাকবে, তার কারণ মণ্ডলী হল তার সঙ্গে একতার পূর্ণতা। অতএব সেই চক, সেই নদী এবং জীবন বৃক্ষ নতুন জেরুসালেমে সর্বত্র দেখা যায়। এখন আমরা দেখব যে সেই জীবন বৃক্ষের ফল এবং পাতার বিষয়। জীবন বৃক্ষ তার বারো প্রকার ফল উৎপন্ন করে প্রতি মাসে। যেহেতু সেখানে দিন ও রাত নেই, সেহেতু নতুন জেরুসালেমে এই পার্থিব দিন রাত জনিত মাস অনন্তকালে দেখা যাবে না। মাস বলতে এই পৃথিবীর চারিদিকে চন্দ্রের পূর্ণ আবর্তনকে বোঝায়। চন্দ্র দেখায় ঈশ্বরের অনুগ্রহ, যেমন আমরা লক্ষ্য করেছি প্রকাশিত বাক্য তার বারোর অধ্যায়। তাহলে মাস কথাটার আত্মিক অর্থ অনুগ্রহের কার্যগুলোর পূর্ণ সম্পাদন। এই পৃথিবীতে আমরা খ্রিস্টীয় স্বভাব বৈশিষ্ট্যে বৃদ্ধি পেয়ে থাকি নতুন জেরুসালেমে অনন্তকাল যাপন করবার জন্য, আর সেই স্বভাবগুলোকে বলা হয় আত্মার ফল, পবিত্র আত্মার ফল। সাধু পিতরের দ্বিতীয় পত্রে একের অধ্যায় আট পদে পড়ি, কেন এই সমস্ত যদি তোমাদিগের থাকে উপচিয়া পড়ে, তবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদিগকে অলস কি ফলহীন থাকতে দেবে না। এর উপরে লেখা আছে সেই সমস্ত বিষয় যার কথা সাধু পিতর বলেছেন উপচে পড়তে হবে, সেগুলো হল বিশ্বাস, সদ্গুণ, জ্ঞান, জিতেন্দ্রিয়তা, ধৈর্য, ভক্তি, ভাতৃস্নেহ ও প্রেম। এগুলি হল খ্রিস্টীয় বৈশিষ্ট্য, খ্রিস্টীয় স্বভাব বা গুণাবলী। অনন্তকালে মণ্ডলীরূপে সাধুবর্গ এই সকল জ্ঞানের মতো ফলস্বরূপ আরও ঐশ্বরিক জ্ঞানে বৃদ্ধি পেতেই থাকবে। প্রত্যেক মাসে বারো প্রকার ফল উৎপাদন করবে, কিন্তু ঐশ্বরিক এই জ্ঞান আহরণ নিরূপিত এক সময় থাকবে। এই জ্ঞান বিভাজন যা খ্রিস্টতে প্রাপ্ত হয়েছিল সেগুলি যখন পরস্পরের সঙ্গে বিশেষ নামে উল্লেখিত, 22 অধ্যায় 14 পদে লেখা আছে, ধন্য তাহারা জীবন বৃক্ষের অধিকারী হয়। ও 2 অধ্যায় 7 পদে, যে জয় করে তাহাকে পরম দেশস্থ জীবন বৃক্ষের ফল দিব। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, জয়প্রাপ্তগণ জীবন বৃক্ষের ফল ভোজন করবে, প্রতি মাসে তা উৎপাদন করবে, অর্থাৎ নতুন জেরুসালেমে ঐশ্বরিক জ্ঞানে তারা বৃদ্ধি পেতে থাকবে। কি অদ্ভুত তার প্রকাশ, কি অদ্ভুত সেই সত্য, তাই নয় কি? আমরা দেখি বর্তমানে আমাদের আলোচ্য বিষয় চলছে আমাদের প্রত্যাশিত সেই সুন্দর নগরী সিয়োন বা নতুন জেরুসালেম। প্রভুর আগমন অতি নিকটবর্তী, আর তাই মণ্ডলী অধীর আগ্রহে অপেক্ষা করে চলেছে নিয়ত। তাই সে অন্তরে প্রভুর পদধ্বনিকে উপলব্ধি করছে, কানে শুনছে তার মধুর স্বর, সত্য আমি শীঘ্র আসিতেছি। মণ্ডলী আজ ঊর্ধ্বে দৃষ্টি তুলে রেখেছে, কখন প্রভু যীশু সাক্ষাৎ পাবে। দেহ আত্মা ও প্রাণে মণ্ডলী সর্বদা প্রস্তুত হয়ে চলেছে। যিনি আসছেন তাঁর যোগ্য হয়ে প্রস্তুত না থাকলে তো তার সাক্ষাৎ পাবে না। কি সেই অপরাধ যা আমাদের মধ্যে থাকলে আমরা প্রভুর সাক্ষাৎ পাব না? প্রভুর বাক্যে কি বলে, কারা সেই অধিকারে বঞ্চিত হবে, সেই প্রসঙ্গে আমরা 22 অধ্যায় প্রকাশিত বাক্যের 15 পদে পাই, যেখানে বলা হয়েছে, প্রথমে কুকুরগণ, এটি পশ্চাৎ প্রসারণকারীদের প্রতীক। আমরা সাধুপিতরের দ্বিতীয় পত্রের 2 অধ্যায় 22 পদে পড়ি, তাহাদিগেতে এই সত্য প্রবাদ ফলিয়াছে, কুকুর ফিরে আপন বমির দিকে। পশ্চাৎ প্রসারণকারী ব্যক্তিগণ তাদের পুরনো পরিত্যক্ত পাপগুলো পুনরায় গ্রহণ করে, ফলে জাগতিক কলুষতা, দূষিত অবস্থা, যে সকল বিষয়গুলো একসময় পরিত্যাগ করে সে সমস্ততে পলায়ন করেছিল, পুনরায় সে সকলে লিপ্ত হয়। দ্বিতীয়ত বলা হয়েছে মায়াবীগণ, এটি এমন ব্যক্তিদেরকে প্রকাশ করে যারা বাহ্যিকভাবে ক্ষতিকারী বলে মনে হলেও প্রকৃতপক্ষে অপরের বিপক্ষে ষড়যন্ত্রকারী এবং সময় ও ক্ষেত্র বিশেষে ডাকিনীবৃত্তি বা জাদুবিদ্যার আশ্রয় ও অবলম্বন গ্রহণকারী। গালাতীয়দের প্রতি পত্রে প্রেরিত পৌল এই স্বভাবাচরণকে মাংসের কার্য আখ্যা দিয়েছেন। সমুয়েলের প্রথম পুস্তকে 15 অধ্যায় আমরা 23 পদে পড়ি, আজ্ঞা লঙ্ঘন করা মন্ত্রপাঠের জন্য পাপের তুল্য এবং অবাধ্যতা পৌত্তলিকতা ও ঠাকুর পূজার সমান। তৃতীয়ত আমরা দেখি 15 পদে প্রকাশিত বাক্য, তার 22 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি, 15 পদে তৃতীয় বিষয় হল বেশ্যাগামীরা, ব্যভিচারীদের প্রতীক, ঈশ্বরের প্রতি প্রেমকে যারা হারিয়ে ফেলে এবং জগৎ ও জগতিস্থ বিষয়ে প্রেমাসক্ত হয়। যাকবের পত্রে 4:4 পদে তাদেরকে ব্যভিচারিণী বলে আখ্যা দেওয়া হয়েছে, হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। চতুর্থত নরঘাতকেরা, নরহত্যার পূর্ববর্তী যে অবস্থা মানুষের প্রতি, মানুষের ঘৃণা ক্রোধ এক তিক্ত অবস্থায়, সমস্ত প্রবৃত্তি ঈশ্বরের অনভিপ্রেত। তার বাক্যে সমস্ত প্রবৃত্তি ঈশ্বরের সন্তুষ্টি বিধান করে না, আর এই সকল প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তিগণ সেই সুন্দর রম্য পবিত্র নগরীর নাগরিক হতে পারে না। হিতোপদেশ তার 16:32 পদ বলে যে, ক্রোধে ধীর সে বীর হইতে উত্তম, নিজ আত্মার শাসনকারী নগর জয়কারী হইতে শ্রেষ্ঠ। পঞ্চমত প্রতিমা পূজকেরা, কলসীয়দের প্রতি সাধু পৌলের পত্রে 3:5 পদ অনুযায়ী প্রতিমা পূজা বলতে বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুহবিলাস, লোভ ইত্যাদি বোঝায়। এই প্রসঙ্গে মিথ্যা রচনাকারী ও মিথ্যাকে প্রিয় জ্ঞানকারীও রয়েছে। অতএব এই সমস্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তিগণ কখনো সেই নগরীতে প্রবেশাধিকার পাবে না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আপনি আমি কেউই কোনো কলঙ্ক বা দোষ সহ সেখানে প্রবেশ করতে পারব না। তাঁর আগমনে নির্দোষ নিষ্কলঙ্ক রূপে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি আমাদেরকে আহ্বান করেছেন। আপনি কি তাঁর এই আহ্বানে সাড়া দেবেন? তাহলে নিজেকে দেহে আত্মায় প্রাণে সর্বতোভাবে প্রভুর উপযোগী রূপে প্রস্তুত করতে যত্নবান হন। এই উদ্দেশ্যে সেই পবিত্র জাতির অন্তর্ভুক্ত হতে আমরা ঈশ্বরের বাক্যের আলোয় আসি এবং ঈশ্বরের বাক্যের শিক্ষায় স্থির হয়ে দাঁড়াতে মনস্থির করি। এই নীতি অনুসারে আপনি আহত হলে ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 2:19-20 পদ অনুসারে আপনি আর অসম্পর্কীয় প্রবাসী থাকবেন না, বরং পবিত্রগণের সহপ্রজা ও ঈশ্বরের বাটির লোক হয়ে দাঁড়াবেন। কারণ তখন তো আপনাকে প্রেরিত ও ভাওবাদীগণের ভিত্তিমূলের উপরে গেঁথে তোলা হয়েছে, যার প্রধান কোনস্থ প্রস্তর স্বয়ং খ্রিস্ট যীশু। সেই জীবন্ত ঈশ্বরের নগরীতে অর্থাৎ সেই স্বর্গীয় জেরুসালেমে এসে পৌঁছাবেন, যা প্রথম জাতদের মণ্ডলী এবং সিদ্ধতাপ্রাপ্ত আত্মাগণের মণ্ডলী। তারা শুধুই পবিত্র বাক্যেতে ঈশ্বরের সন্তোষজনক হয় না, তারা প্রভু যীশুর স্বভাবে বেড়ে ওঠা দল, জয়প্রাপ্ত এবং প্রভু যীশুর পূর্ণতায় পূর্ণতাপ্রাপ্ত প্রভুর বধূস্বরূপ, মেষশাবকের ভার্যা। তাদের নাম শুধুমাত্র জীবন পুস্তকে নয়, মেষশাবকের জীবন পুস্তকের অন্তর্ভুক্ত। আসুন সেই উচ্চ আহ্বানে আমরা সাড়া দিই এবং তারই যোগ্যরূপে চলি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
নাম মনে নিলে পাপ ধুয়ে যায়, যে নাম মনে নিলে পাপ ধুয়ে যায়, সে নাম মুখে এলে তার কিসে ভয়। যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যে নাম মনে নিলে পাপ ধুয়ে যায়, সে নাম মুখে এলে তার কিসে ভয়। যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, প্রাণের থেকে যার প্রিয় প্রেম, এমন প্রেমী কোথায়। প্রাণের থেকে যার প্রিয় প্রেম, এমন প্রেমী কোথায়। পাপি তো নয় পাপ ভিন্ন, পাপি তো নয় পাপ ভিন্ন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আমাদের ঠিকানা হল জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7,34। আবার বলছি, জীবনবাণী, টি ডাব্লিউআর ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045, এবং আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433-497235। আবার বলছি, 9433-497235। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
যে নাম এখন যো হেঁটে যায়, এমন নাম কোথায়। যে নামে বোবা কথা কয়, যে নামে বোবা কথা কয়, এমন দয়াল কোথায়। যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যিশু নাম, যে নাম মনে নিলে পাপ ধুয়ে যায়, সে নাম মুখে এলে তার কিসে ভয়। যিশু নাম, 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 যিশু।